এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইহুদিবাদ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তুরস্ক সহ সমস্ত মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে ও 4 নাতিকে হত্যার ঘটনায় ইরানের তীব্র নিন্দা। পররাষ্ট্রমন্ত্রী বললেন, নিজেদের পতন ত্বরান্বিত করল ইসরায়েল। বাংলাদেশ ও ভারতে আজ ঈদ উদযাপিত। কলকাতায় ঈদের নামাজের অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, পশ্চিমবঙ্গে সিএএ বাস্তবায়ন হবে না। এবং ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি জানিয়েছেন, ইসরায়েল এবং মার্কিন জাহাজের বিরুদ্ধে 4 নতুন অভিযান চালানো হয়েছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইহুদিবাদ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তুরস্ক সহ সমস্ত মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টি হবে সবচেয়ে কার্যকর পন্থা। গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রাজব তায়েব এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপের সময় একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি বলেন, গাজার জনগণের উপর ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার ব্যাপারে দখলদারদের প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা এসব দেশ ও সংগঠনের জন্য নজিরবিহীন অসম্মান ডেকে এনেছে। ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইহুদিবাদ ইসরায়েলের অপরাধমূলক চরিত্রের কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল এখন আন্তর্জাতিক অঙ্গনে যতটা একঘরে ও ঘৃণার পাত্র হয়ে পড়েছে এর আগে কখনো এতটা ছিল না। এর আগে গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা, সাময়িকভাবে হলেও এটা করা উচিত। যতদিন তারা অপরাধ চালিয়ে যাবে ততদিন সম্পর্ক ছিন্ন রাখতে হবে, কোনো সাহায্য করা যাবে না। তিনি আরো বলেন, ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্ন হোক এটা শুধু আমাদের প্রত্যাশা নয়, এটা মুসলিম জাতিগুলোর প্রত্যাশা। যদি মুসলিম দেশগুলোতে গণভোটের আয়োজন করা হয় তাহলে নিঃসন্দেহে সবাই ইসরায়েলের সঙ্গে তাদের সরকারগুলোর সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দেবে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার ছেলেদের উপর বিমান হামলা চালিয়ে ইহুদিবাদ ইসরায়েল নতুন করে তাদের বর্বরতার সাক্ষ্য রেখেছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় তিনি একথা বলেন। গতকাল সন্ধ্যায় উত্তর গাজার আল শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হানিয়ার 3 ছেলে এবং 4 নাতিকে শহীদ করে। ইরানি প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। প্রেসিডেন্ট রাইসি বলেন, নিঃসন্দেহে এই অপরাধ ইহুদিবাদীদের বর্বর এবং শিশু হত্যার মানসিকতাকে আরও সুস্পষ্ট করে তুলেছে। হানিয়াকে পাঠানো বার্তায় রাইসি বলেন, ইসরায়েলের দখলদার সরকার পতনের চোরাবালি থেকে নিজেকে বাঁচাতে যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করছে না। ইসমাইল হানিয়া শাহাদাতের ওই ঘটনায় আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেছেন, তার তিন ছেলে এবং নাতিদেরকে শাহাদাতের জন্য মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। ইসমাইল হানিয়া আরো বলেন, এই রক্ত এবং বেদনা থেকে আমরা ফিলিস্তিনি জাতির জন্য নতুন আশা এবং নতুন ভবিষ্যৎ নির্মাণ করব, আমরা আমাদের জাতির জন্য মুক্তি ছিনিয়ে আনব। গাজার জনগণের এই দুঃসময়ে আমার ছেলেরা ফিলিস্তিনি জনগণের সাথে গাজা উপত্যকাতেই ছিল, তারা গাজা ছেড়ে চলে যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ সম্পর্কে বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সেনারা ফিলিস্তিনের হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে হত্যা করে নিজেদের পতন ত্বরান্বিত করেছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় তিনি একথা বলেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা তার তিন ছেলে এবং চার নাতিকে হত্যা করার পরও হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। তিনি বলেন, গাজা যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছে সেখানে এই শাহাদাতের ঘটনা প্রভাব ফেলবে না এবং হামাস তার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না। গতকাল রাতে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেয় এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। টেলিফোনের মাধ্যমে ইসমাইল হানিয়ার এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এর আগে গতকালই হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে উত্তর গাজার আল শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালিয়ে হত্যা করে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধবিরতির আলোচনা এবং হামাসের দাবি সম্পর্কে ইসমাইল হানিয়া বলেন, আমাদের দাবি পরিষ্কার এবং সুনির্দিষ্ট, এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেব না। শত্রুরা যদি চিন্তা করে থাকে যে আমার ছেলেদেরকে হত্যা করে তারা হামাসকে আলোচনার অবস্থান থেকে পিছু হটাবে, তাহলে তারা অলীক কল্পনার ভেতরে রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য এবং বিএনপি আসে নিতে। তিনি বলেছেন, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে। আজ সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, এবারের ঈদ সাধারণ মানুষ দুঃখ কষ্টের মধ্যে কাটাচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন, এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে, কষ্ট নিয়ে এসেছে। ঈদে কি করি আমরা? ঈদে সাধারণত ছেলে মেয়ে স্ত্রী বাচ্চাদেরকে কাপড় কিনে দেই, সেই কাপড় আমরা এখন দিতে পারছি না, খাবার দিতে পারছি না। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে বাধা দুটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে এক দম্পতি এবং তাদের চার বছরের একমাত্র সন্তান রয়েছে। এদিকে প্রতিবারের মতো এবারও ভারতের কলকাতার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ধর্মতলার রেড রোডে। সেখানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা ভাষণে বলেছেন, সকলে শান্তিতে থাকুন, এই বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে, আপনারা ওদেরকে একটি ভোটও দেবেন না, আমরা সিএএ এনআরসি মানি না, এই রাজ্যে তা বাস্তবায়ন হবে না, আপনারা এক হলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, তাই বলছি আমরা ঘৃণার ভাষণ চাই না, আমরা এনআরসি সিএএ চাই না, আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজের বিরুদ্ধে 4টি নতুন অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান এবং তেলাবিবের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে। ইসরায়েল এবং পাশ্চাত্যের গণমাধ্যমের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে ইসরায়েলের উপর ইরানের সামরিক হামলা আসন্ন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে কনসুলেট ভবনে হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ অবস্থায় জল্পনা চলছে কখন কিভাবে ইরান হামলা করবে এবং এ নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে, তবে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি। ইরান শুধু বলেছে কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইসরায়েল যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল এক রিপোর্টে দাবি করেছে আগামী 24 থেকে 48 ঘণ্টার ভেতরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে পারে। এদিকে আবারও দখলদার ও রক্তপিপাসু ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে তারা সবকিছু করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন চিন্তাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মার্শেমার দামেস্কে ইরানের কনসুলেট বিভাগে ইসরায়েলের আক্রমণকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন ইসরায়েলের জন্য খুব খারাপ দিন আসছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
জন মার্শেমার একজন বিখ্যাত আমেরিকান চিন্তাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি এক সাক্ষাৎকারে গত 13 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট বিভাগে ইসরায়েলের আক্রমণকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন। ইন্টারসেপ্ট ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা গ্রেন গ্রেনওয়ার্ডের সাথে একটি সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি আরো বলেন, ইসরায়েল মূলত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যখন আপনি গাজায় একটি মানবিক ত্রাণ বহরের উপর ইসরায়েলের হামলার ঘটনা দেখতে পাচ্ছেন, তখন বুঝতে হবে যে ইসরায়েল যা ইচ্ছা তাই করছে এবং তারা কোনো সীমাবদ্ধতা মানছে না। তিনি আরো বলেন, আমরা দামেস্কে ইরানের কনসুলেটে বোমা হামলার কথা বলছি। আমি মনে করি এটি আন্তর্জাতিক ব্যবস্থা ও নিয়মনীতির প্রতি বড় ধরনের ধাক্কা, যে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব রয়েছে। ইসরায়েলিরা অবাধ্যের মতো আচরণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে তাদের রক্ষা করবে। জন মার্শেমার ইসরায়েলি এই আচরণের প্রতি সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না এবং সামগ্রিকভাবে এটি অবশ্যই আন্তর্জাতিক রাজনীতির জন্য মোটেই ভালো হবে না। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার ঘটনাকে গাজা যুদ্ধে পরাজয়ের আলামত হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, আমি জানি না ইসরায়েলের লক্ষ্য কি এবং তাদের চিন্তাভাবনাও বোঝা কঠিন, তবে বলা যেতে পারে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক যেমনটি মৃত্যুর আগে কেউ হাত পা ছুড়তে থাকে। গাজার পরিস্থিতি ইসরায়েলের জন্য সুখকর নয় এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকেও তারা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে সামনের দিনগুলো ইসরায়েলের জন্য ভালো কিছু বয়ে আনবে না এবং তাদের জন্য খুব খারাপ দিন আসছে। অধ্যাপক জন মার্শেমার বলেন, এটা বলা যেতে পারে যে ইসরায়েল উত্তেজনা ছড়াচ্ছে, কারণ তারা বর্তমানে আটকে পড়া যুদ্ধের এই চোরাবালি থেকে নিজেদের বের করে আনার চেষ্টা করছে। এমনও হতে পারে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে যুদ্ধ বাঁধাতে চায়, যা ইসরায়েল সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর মধ্যে একটি। আর এমনটি ঘটলে তা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না। গত ১৩ এপ্রিল ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের আল মাজে সড়কে অবস্থিত ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের ৭ জন সামরিক উপদেষ্টাকে শহীদ করে, সেই সঙ্গে কিছু সিরিয়ার নাগরিকও প্রাণ হারিয়েছে। বিশ্বের বহু দেশ এই হামলার নিন্দা করলেও হামলার কয়েকদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের সাথে একজোট হয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ওই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি পাশ করতে বাধা দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তাদের বহু ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস করেছে। ১৯১৭ সাল থেকে ব্রিটিশদের সহযোগিতায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে ইহুদিদের এনে জড়ো করা হয়। এরপর ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তারপর থেকেই ফিলিস্তিনিদের উপর গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের কাজ অব্যাহত রয়েছে। কিন্তু ইসলামী ইরান শক্তভাবে ইসরায়েলের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের বিলুপ্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/persetodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইহুদিবাদের ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তুরস্ক সহ সমস্ত মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনের হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে ও 4 নাতিকে হত্যার ঘটনায় ইরানের তীব্র নিন্দা। পররাষ্ট্রমন্ত্রী বললেন, নিজেদের পতন ত্বরান্বিত করল ইসরায়েল। গতকাল সন্ধ্যায় উত্তর গাজার আল শাদি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়ার 3 ছেলে ও 4 নাতিকে শহীদ করেছে। বাংলাদেশ ও ভারতে ঈদ উদযাপিত। কলকাতায় ঈদের নামাজের অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি জানিয়েছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজের বিরুদ্ধে তারা নতুন করে 4টি অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা তার 3 ছেলে এবং 4 নাতিকে হত্যা করার পরও হামাস তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। তিনি বলেন, এসব করে এই যুদ্ধবিরতির আলোচনায় প্রভাব ফেলা যাবে না। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কনসুলের ভবনে ইহুদিবাদ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান এবং তেলাবিবের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে। ইসরায়েল এবং পাশ্চাত্যের গণমাধ্যমের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে ইসরায়েলের উপর ইরানের সামরিক হামলা আসন্ন। কোনো কোনো গণমাধ্যম খবর দিচ্ছে যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে বর্ণবাদী ইসরায়েল। আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দেবে বলে এরই মধ্যে ঘোষণা করেছে। আগে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলেও কোনো কোনো সূত্র উল্লেখ করছে। অন্যদিকে জার্মান বিমান সংস্থা লুফথানসা তেহরান থেকে এবং তেহরান অভিমুখে বিমানের ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে বলেও খবর পাওয়া গেছে। অন্যদিকে আবারও দখলদার ও রক্তপিপাসু ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সব কিছু করব। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শ্রোতাবন্ধুরা, আপনারা এতক্ষণ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবার আমাদের পরবর্তী পরিবেশনাগুলো শোনা যাক।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা মুদাসসিরের 14 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। আজ আমরা এই সূরার 15 থেকে 30 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই সূরার 15 থেকে 20 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر
এর পরও সে কামনা করে যে আমি তাকে আরো বেশি দেই। কখনো নয়, সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধচারী। আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করব। সে কোরআনের বিরুদ্ধ উচ্চারণ করার চিন্তা করল এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিল, সুতরাং ধ্বংস হোক সে। কেমন করে সে সিদ্ধান্ত গ্রহণ করল? আবার ধ্বংস হোক সে। কেমন করে সে সিদ্ধান্তে উপনীত হল?
গত আসরে মক্কার অন্যতম মুশরিক সর্দার ওয়ালিদের কথা উল্লেখ করা হয়েছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করা সত্ত্বেও ওই সর্দার তার বিরুদ্ধাচরণ করে। সে তার সম্পদ, সন্তানাদি ও প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে দীন প্রচারের কাজে রাসূলুল্লাহর সামনে বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর এই আয়াতগুলোতে বলা হচ্ছে, সম্পদ, সন্তানাদি ও প্রভাব প্রতিপত্তির মতো আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহ লাভ করা সত্ত্বেও সে কেবল তার সম্পদ আরও বৃদ্ধি করার চিন্তায় বিভোর ছিল। সে আশা করত তার সম্পদ আরও বেড়ে যাক। শুধু এই মুশরিক সর্দার নয়, বরং দুনিয়া পূজারী প্রতিটি ব্যক্তির অন্তরে একই ধরনের লোভ থাকে।
কিন্তু সম্পদের প্রতি এই লিপসার জবাবে আল্লাপাকে সাথ করছেন, কখনোই তা হবে না, কারণ সে সত্য উপলব্ধি করা সত্ত্বেও শুধুমাত্র অহংকার ও গোয়ার্তুমির কারণে আল্লাহর আয়াতসমূহ ও নিদর্শনাবলীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই আয়াতসমূহ কোনো মানুষের বক্তব্য হতে পারে না, একথা দৃঢ়ভাবে বিশ্বাস করা সত্ত্বেও সে তা মেনে নিতে অস্বীকার করেছে। নিছক জেদ ও দম্ভের বশবর্তী হয়ে সে আল্লাহর কালামকে অস্বীকার করেছে এবং একে জাদু ও রূপকথা বলে উল্লেখ করেছে। পরের আয়াতগুলোতে বলা হচ্ছে, ক্রমবর্ধমান সম্পদ ও ক্ষমতার অধিকারী এই কাফির অচিরেই ক্ষমতার শীর্ষে আরোহণ করবে এবং সেখান থেকে তার ভয়ঙ্কর পতন ঘটবে। সেই পতন প্রতিহত করার ক্ষমতা তার থাকবে না।
পরের আয়াতগুলোতে ওয়ালিদকে অভিশাপ দিয়ে বলা হচ্ছে, সে মহানবী ও তাঁর দাওয়াতে কাজের বিরুদ্ধে চিন্তাভাবনা এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিল, কাজেই তার ধ্বংস হোক, কেননা সে ষড়যন্ত্র করেছে। সে কোরআনের আয়াতকে জাদু এবং রাসুলে খোদাকে জাদুকর বলে অপবাদ দিয়েছে। আল্লাহর রাসুলকে জাদুকর বলে প্রচার চালিয়ে মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল করে দিয়েছে সে।
এবারে সূরা মুদাসসিরের 21 থেকে 25 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ثُمَّ نَظَرَ ثُمَّ عَبَسَ وَبَسَرَ ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ فَقَالَ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ إِنْ هَذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ।
তারপর সে তাকালো, তারপর সে মুখ বিকৃত করল ও অনীহা প্রদর্শন করল, অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং দম্ভ প্রকাশ করল, অতঃপর সে বলল, এই কুরআন তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছু নয়, এটা তো মানুষেরই কথা এবং আল্লাহর বক্তব্য নয়।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এখানে ওয়ালিদের কোরআন বিরোধী চিন্তাভাবনা ও ষড়যন্ত্র সম্পর্কে বলা হচ্ছে। সে আগে থেকে চিন্তাভাবনা করে ও কোমর বেঁধে আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করতে নেমে পড়ে। দম্ভ ও অহংকারের কারণে সে সত্য প্রত্যাখ্যান করে এবং এর পক্ষে যুক্তি দিতে গিয়ে বলে, মুহাম্মদ তাঁর উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আয়াত বলে যেসব কথা তুলে ধরে তা আসলে জাদু ছাড়া আর কিছু নয়। অতীত জাতিগুলোর কাছেও এমন জাদুকর এসেছিল, সে আল্লাহর রাসূলকে জাদুকর আখ্যা দিত এবং তিনি যাতে সাধারণ মানুষের কাছে আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছে দিতে না পারেন সে ব্যবস্থা করার চেষ্টা করত।
এই আয়াতগুলোর একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদেরকে ইসলামের বিরুদ্ধ চারণকারী শত্রুদের সব রকম ষড়যন্ত্র ও অপকৌশল সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র ও অপকৌশল কখনো বন্ধ হয় না। এবারে এই সূরা 26 থেকে 30 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19
অচিরেই আমি তাকে প্রবেশ করাব সাকারে। আর আপনি জানেন না সাকার কি? এটি এমন এক আগুন যা যেমন কোনো কিছুকে অবশিষ্টও রাখবে না তেমনি ছেড়েও দেবে না। এটা তো শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে। ওই জাহান্নামের তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী।
ওয়ালিদের মতো যেসব লোক যেদের বশবর্তী হয়ে সত্য প্রত্যাখ্যান করে এবং অপরকে সত্য উপলব্ধি করতে বাধা দেয়, তাদের পরিণতি জাহান্নামের ক্রমবর্ধমান আগুন ছাড়া আর কিছু নয়। যে আগুন মানুষের শরীর ও আত্মা সহ তার সমস্ত অস্তিত্ব দগ্ধ করবে এবং তার কোনো কিছুকেই অবশিষ্ট রাখবে না। ওই আগুন জাহান্নামের অধিবাসীদের ধ্বংস করবে না, আবার ছেড়েও দেবে না, বরং জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থায় তাদেরকে চিরকাল দগ্ধ করতে থাকবে। যখনই আগুনে তাদের শরীরের একাংশ পুড়ে যাবে, তখন সেখানে নতুন করে গোশত ও চামড়া গজাবে। জাহান্নামের আগুন এর অধিবাসীদের চেহারা পুড়িয়ে এতটা কালো করে ফেলবে যে তাদের চেহারা বদলে যাবে এবং তাদেরকে আর চেনার উপায় থাকবে না।
এই আয়াতগুলো শেষাংশে মহান আল্লাহ বলছেন, ১৯ জন ফেরেশতাকে জাহান্নামের প্রহরী হিসেবে নিযুক্ত করা হয়েছে, যাদের দায়িত্ব জাহান্নামীদের শাস্তি নিশ্চিত করা। এসব ফেরেশতার অন্তরে জাহান্নামের অধিবাসীদের জন্য বিন্দুমাত্র অনুকম্পা তৈরি হবে না। এসব আয়াতের একটি শিক্ষণীয় বিষয় হল, পরকালের মানুষের উত্থান হবে সশরীরে। মানুষ তার বর্তমান শরীর নিয়েই কবর থেকে বের হবে এবং এরপর হয় সে জান্নাতের নিয়ামতরাজি উপভোগ করবে অথবা জাহান্নামের আগুনে দগ্ধ হবে।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
اللهم صل على محمد وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা শিশুদের বয়োপ্রাপ্তির বিষয়ে পবিত্র কোরআনে ব্যবহৃত কয়েকটি শব্দ ও পরিভাষা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি কোরআনের বিভিন্ন আয়াতে হুলুম, নিকা ও আশাদ শব্দ দিয়ে বয়োপ্রাপ্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। বয়োপ্রাপ্তি ইস্যুতে হুলুম ও নিকা শব্দের ব্যবহার নিয়ে খানিকটা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আজ এসব বিষয়েই আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইসলামের দৃষ্টিতে শিশুকালের শেষ সীমা নিয়ে কথা হচ্ছিল। শিশুকালের শেষ সীমা নিয়ে কথা বলতে গেলে কোরআনের এ সংক্রান্ত তিনটি শব্দ আলোচনায় আসে। এগুলো হল হুলুম, নিকা ও আশাদ। পবিত্র কোরআনে হুলুম শব্দের মাধ্যমে এমন একটি বয়সের প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন থেকে শিশুর মধ্যে যৌন অনুভূতি কাজ করে এবং শিশুর মধ্যে এ সংক্রান্ত কিছু পরিবর্তন ঘটে। বালাগুন নিকার মাধ্যমে এমন এক অবস্থার কথা বলা হচ্ছে যখন একজন মানব সন্তানের মধ্যে যৌন অনুভূতির পাশাপাশি বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিবার গঠনের সামাজিক সক্ষমতা তৈরি হয়। অন্যভাবে বলা যায়, একজন মেয়ে বা ছেলে কেবল তখনই বিয়ে তথা পরিবার গঠনের যোগ্য হয় যখন সে নিজেই পরিবার গঠনের সামাজিক সক্ষমতা অর্জন করে ও চিন্তাগত দিক থেকেও পরিবার গঠনের পর্যায়ে পৌঁছায় এবং একটি পরিবার পরিচালনা করতে পারে। কাজেই বালাগুন নিকা পরিভাষার মাধ্যমে শুধু যৌন সক্ষমতা অর্জনকে বোঝানো হয়নি, যেমনটি হুলুম পরিভাষার মাধ্যমে বোঝানো হয়েছে।
বয়প্রাপ্তির কথা বোঝাতে গিয়ে কোরআনের বিভিন্ন আয়াতে আশাদ শব্দ ব্যবহার করা হয়েছে। বয়প্রাপ্তির ক্ষেত্রে হুলুম ও নিকা শব্দের চেয়ে আশাদ শব্দের ব্যবহার হয়েছে তুলনামূলকভাবে বেশি। ইরানের বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা তাবাতাবাঈর মতে, মানব সন্তান যখন দৈহিক ও শারীরিক দিক থেকে পরিপূর্ণতা অর্জন করে এবং তার শিশু সুলভ বৈশিষ্ট্যগুলো লোপ পায়, তখনই সেটাকে বালাগা আশাদা বলা হয়।
পবিত্র কোরআনের তাফসির গ্রন্থ আল মিজানে তিনি বলেছেন, বালাগা আশাদার বয়স হচ্ছে 18 বছর। তার মতে বালাগা আশাদা হচ্ছে শিশুকালের সমাপ্তি, এরপর বয়সের নতুন পর্যায় শুরু হয় এবং বৃদ্ধকাল শুরুর আগ পর্যন্ত তা অব্যাহত থাকে। বয়প্রাপ্তির ক্ষেত্রে আশাদ, নিকা ও হুলুম শব্দের ব্যবহার বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে পবিত্র কোরআনে শিশুকাল সমাপ্তির সুনির্দিষ্ট কোনো বয়স উল্লেখ করা হয়নি। বয়প্রাপ্তির ক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুর মধ্যে পার্থক্যের কথাও কোরআনে আসেনি। কোরআনের বিভিন্ন আয়াত থেকে এ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে বয়প্রাপ্তি হচ্ছে একটি প্রাকৃতিক ও স্বাভাবিক প্রক্রিয়া, শিশুর দৈহিক পরিবর্তন এবং চিন্তাগত উন্নতি এর অন্তর্ভুক্ত। এসব বিষয় যেহেতু প্রাকৃতিকভাবে ঘটে, সেহেতু প্রাকৃতিক চিহ্নের ভিত্তিতেই বয়প্রাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা পবিত্র কোরআনের দৃষ্টিতে বয়প্রাপ্তি নিয়ে কথা বলছিলাম। আমরা আগেও বলেছি, শিশুকাল হচ্ছে মানব জীবনের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামীর বিশ্ব কেমন হবে তা নির্ভর করছে আজকের শিশুদের উপর। এ কারণে শিশুদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে। বর্তমানে গোটা বিশ্বেই শিশু অধিকার বাস্তবায়নের কথা বলা হচ্ছে। বাস্তবতা হলো, শিশু অধিকার ইস্যুতে সচেতনতা দিন দিন বাড়ছে, তবে শিশু অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টি হতে সময় লেগেছে বহু বছর। ইতিহাস ঘাটলে এর প্রমাণ পাওয়া যায়। আমেরিকার বিখ্যাত লেখক লুইড ডিমাস তার দ্য হিস্টোরি অব দ্য চাইল্ডহুড শীর্ষক বইয়ে শিশুর সঙ্গে আচরণের ইতিহাসকে 6 পর্বে ভাগ করেছেন।
প্রথম পর্ব হচ্ছে শিশু হত্যা। এই পর্বটি 4th শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। এ পর্বে শিশুদের সঙ্গে অত্যন্ত সহিংস আচরণ করা হতো। সে সময় বাবা চাইলেই তার সন্তানকে হত্যা করতে পারত, সন্তানকে অন্যান্য বস্তুর মতো মনে করত। লুইড ডিমাস তার বইয়ে তৎকালীন অস্ট্রেলিয়ার শিশুদের অবস্থা সম্পর্কে লিখেছেন, সে সময়ে অস্ট্রেলিয়ায় শিশু হত্যা বৈধ ছিল। একজন স্ত্রী একটি শিশুর বেশি রাখতে পারত না। দ্বিতীয় সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হতো। একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে কয়েকটি শিশু জন্ম নিলে বেশিরভাগ ক্ষেত্রেই একটি শিশুকে রেখে অন্য সব শিশুকে অথবা সদ্যজাত সবকটি শিশুকেই হত্যা করা হতো।
দ্বিতীয় পর্ব হল শিশুদের উপর শারীরিক নির্যাতন ও অপমানের পর্ব। 4th শতাব্দী থেকে 14th শতাব্দী পর্যন্ত সমাজের বেশিরভাগ মানুষ শিশুর অধিকার ও মর্যাদা সম্পর্কে প্রকৃত উপলব্ধি অর্জন করতে ব্যর্থ হন। এই পর্বে সমাজে এ ধারণা বদ্ধমূল ছিল যে শিশুর মধ্যে শয়তানি বৈশিষ্ট্য রয়েছে এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে শিশুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শিশুদের মারধর করাকে স্বাভাবিক মনে করা হতো। শিশুকে তার সামর্থ্যের বাইরের কাজ চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল বেশি। শিশুর জন্য এ সময়টাও ছিল অত্যন্ত কঠিন একটি সময়।
তৃতীয় পর্ব হল সিদ্ধান্তহীনতার পর্ব। এই পর্বটি 4th শতাব্দী থেকে শুরু হয়ে 17th শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় শিশুদের পক্ষে বিভিন্ন মতবাদ সামনে আসে যা আগের মতবাদগুলোর সঙ্গে সাংঘর্ষিক। এসব মতবাদ শিশু নির্যাতন কমাতে ভূমিকা রেখেছে। সমসাময়িক সমাজবিজ্ঞানীদের কেউ কেউ শিশুর অস্তিত্ব ও প্রকৃতির সঙ্গে অপবিত্রতা ও সীমালঙ্ঘনের বৈশিষ্ট্য মিশে থাকার ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এর ফলে অতীত ধারণার বিষয়ে মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দেয়। তারা ভাবতে থাকে শিশু অপবিত্র বলে যে ধারণা এর আগে দেয়া হয়েছে তা সত্যি সঠিক কিনা। তবে মানুষ এ পর্বেও শিশুদের বিষয়ে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়। শিশু যে শয়তানি ও অপবিত্র বৈশিষ্ট্যের অধিকারী নয় তা এ পর্বেও পুরোপুরি মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। এ পর্বেও শিশুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন কঠিন শাস্তির প্রচলন ছিল।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সুস্থ পরিবার,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয়ে জানা এবং মানা। বিশেষ করে একটি সুস্থ পরিবার কী করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কী কী কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা সুস্থ পরিবার নামে নতুন এই ধারাবাহিকের আয়োজন করেছি। বিগত দুই আসরে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা কথা বলবো পরিবারের সুস্থতা রক্ষায় শাক সবজি ও ফল ফলাদের প্রভাব নিয়ে। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ফল এবং সবজি হলো পুষ্টির সর্বোত্তম প্রাকৃতিক উপায়, সুতরাং পরিবারের দৈনন্দিন খাবারের টেবিলে অবশ্যই এই দুটি জিনিসের উপস্থিতি থাকা চাই। সবজি এবং ফলে বিচিত্র ভিটামিন থাকায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়, ফাইবার থাকার পাশাপাশি কম ক্যালোরি ও চর্বি কম থাকায় বেশ কিছু রোগ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করে। যেমন বহু রকমের ক্যান্সার থেকে মুক্ত রাখে, হৃদরোগ থেকে সুরক্ষা দেয়, ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে যায়, মোটা হয়ে যাওয়া রোধ করে। শুধু তাই, এসব রোগ শরীরে আর বাড়তে দেয় না। কিন্তু কথা হলো দৈনিক কতটুকু ফল খাওয়া উচিত সেটা জানা বেশ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে যে বয়স্কদের পক্ষে দৈনিক 2-4 ইউনিট ফল খাওয়া যেতে পারে, তবে বিষয়টি নির্ভর করে ব্যক্তির বয়স, নারী এবং পুরুষ ভেদে তাদের শারীরিক পরিশ্রমের পরিমাণের উপর।
এই যে ইউনিটের কথা বলা হলো, সেই ইউনিট বলতে বোঝায় মাঝারি সাইজের একটি ফল কিংবা আধা গ্লাস আঙ্গুর বা এই জাতীয় দানাদার ফলকে, আধা গ্লাস ফ্রেশ ফলের জুস কিংবা একটি গ্লাসের 1/4 পরিমাণ শুকনো ফলও এক ইউনিট হিসেবে গণ্য। তবে মনে রাখতে হবে ফ্রেশ জুসেও তাজা ফলের তুলনায় ফাইবারের পরিমাণ কম থাকে। ফাইবারযুক্ত ফ্রেশ ফল বা সবজি খেলে অল্প খাবারেই চাহিদা মিটে যায়। সুতরাং যারা শরীরের ওজন কমাতে আগ্রহী তাদের উচিত জুসের পরিবর্তে ফ্রেশ ফল খাওয়া। মনে রাখতে হবে ফলও যদি শরীরের চাহিদার চেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।
শশা, লেটুস, টমেটো, বাঁধাকপি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, বিচিত্র সবজি, কারাফস, রিপস, ভেন্ডি বা ঢেঁড়স, বেগুন এবং মাশরুমও সবজি গ্রুপেই পড়ে। রিপসকে বাংলায় রেউচিনি বলে। ইংরেজিতে এর প্রতিশব্দ হল রুবার্ব আর কারাফস হল স্যালারি। দুটোই আঁশযুক্ত দুটি সবজি। এইসব সবজি দৈনিক খাওয়া উচিত। বয়স্কদের উচিত দৈনিক অন্তত 3-5 ইউনিট সবজি খাওয়া। ফ্রেশ সবজি 1 গ্লাসে 1 ইউনিট, রান্না করা সবজি 1/2 গ্লাসে 1 ইউনিট আর বিভিন্ন সবজির জুস 1/2 গ্লাসে 1 ইউনিট। প্রয়োজনীয় পরিমাণ ফল ও সবজি না খেলে ক্রনিক ও অসংক্রামক ব্যাধি দেখা দেয়া আশঙ্কা বেড়ে যায়। বলা বাহুল্য, পর্যাপ্ত সবজি ও ফল না খাওয়ার কারণে বছরে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কিংবা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে।
ফল এবং শাকসবজিতে বিদ্যমান ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে, যার ফলে হার্ট অ্যাট্যাক কিংবা ব্রেন স্ট্রোকের পরিমাণ কমে যায়। পেটের বিচিত্র রোগ প্রতিরোধের ক্ষেত্রেও ফাইবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফাইবারযুক্ত খাবার খেলে অল্প খাবারেই পেট ভর্তি হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়, ফলে কম ক্যালোরিতেই খাবারের চাহিদা মিটে যায়। ক্যালোরি কম নিতে হয় এবং ওজন কমাতে সাহায্য করে। সেই সঙ্গে খাবার গ্রহণের পর রক্তের গ্লুকোজ বৃদ্ধির পথে বাধার সৃষ্টি করে। এ কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিংবা ডায়াবেটিস বৃদ্ধি রোধে ফাইবার চমৎকার কাজ করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে ফাইবারের সঙ্গে যথেষ্ট পরিমাণ পানি কিংবা পানীয় দ্রব্য খেলে ফাইবারের প্রভাব ও কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়।
সবজি এবং ফলের ইতিবাচক দিক নিয়ে যা বললাম, সেসবের বাইরেও জেনে রাখা ভালো যে সবজি এবং ফলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড। কলা, আলুবোখারা, পিস, খুবানি বা অ্যাপ্রিকট, মাল্টার জুস, আলু, বিট পাতা, সয়া, টমেটো এবং টমেটোর জুস, পালং শাক ও বরবটির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু ফল ও সবজি রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, যেমন কাঁচামরিচ, ব্রোকলি, সবুজ পাতার মতো বিভিন্ন সবজি, কিভি, বাঁধাকপি, তলেবি বা সবুজ বাঙ্গি, স্ট্রবেরি, পালং শাক ইত্যাদি। ভিটামিন সি আমাদের দেহের অন্যতম মৌলিক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের বৃদ্ধি এবং দৈহিক গঠনে এই ভিটামিন সির ভূমিকা খুবই প্রভাবশালী।
ভিটামিন সি আমাদের দেহের ক্ষত কিংবা কাটা ছেঁড়া উপশমে যেমন কার্যকর, তেমনি দাঁতের সুরক্ষা ও মাড়ির সুস্থতার ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ। শাকসবজিতে যে ফলিক অ্যাসিড রয়েছে, সেগুলোও আমাদের দেহে বহমান রক্তের লাল কণিকা বা সেল গঠনে সাহায্য করে। সন্তান সম্ভবা মহিলাদের জন্য ফলিক অ্যাসিড খুবই জরুরি। সবজি এবং ফল ফলাদি খাওয়ার উপকারী দিক নিয়ে কথা তো বলা হল, তবে খেয়াল রাখতে হবে এগুলো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ হল ফল বা সবজিতে সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। সেসবের অস্তিত্ব যদি থেকে যায় তাহলে সেগুলো খাওয়ার ফলে অন্ত্রনালীর বিভিন্ন রোগ যেমন দেখা দিতে পারে, তেমনি ক্যান্সার হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।
জীবাণু থেকে যাওয়ার পরিণতি সম্পর্কে বলছিলাম, সুতরাং খাওয়ার আগে ফল বা সবজি ভালো করে ধুয়ে নিতে যেন ভুল না হয়। ধোয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে বহমান পানিতে যেন ধোয়া হয়। কোনোভাবেই সাবান বা ডিটারজেন্ট কিংবা রাসায়নিক কোনো পদার্থ যেন ব্যবহার করা না হয়, কেননা তাতে রাসায়নিক প্রভাব অবশিষ্ট থেকে যায়। ব্যাকটেরিয়ার জীবাণু দূর করার জন্য ফল বা শাকসবজিকে ভালো করে ধোয়ার পর জীবাণুনাশক তরল জলে ফেলা ভালো। 10 লিটারের একটি পাত্রে 1 চা চামচ পেরকোলোরিন মিশিয়ে সবজিগুলোকে অন্তত 5-7 মিনিট ভিজিয়ে রাখলে জীবাণু নষ্ট হয়ে যাবে। এ বিষয়গুলোর প্রতি আমরা নজর দিতে ভুলব না, এ প্রত্যাশায় সমাপ্তি টানছি আজকের আসরে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։